রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনায় আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেই সময়ে মদিনার বেশ কিছু ঘটনার দিকে। প্রথমে বুখারিতে উল্লেখিত একটি হাদিস, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মহিলাদের একটি হালাকায় তিনি ছিলেন। বেশ কিছু কুরাইশ মহিলা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলছিলেন এবং তারা বেশ উচ্চস্বরেই কথা বলছিলেন। ওমর যখন সেখানে প্রবেশের অনুমতি চাইলেন তখন মহিলারা উঠে গেল এবং দ্রুত তাড়াহুড়া করে তারা পর্দার অন্তরালে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে আসার অনুমতি প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখে ওমর আসলেন এবং মহিলারা সেখান থেকে উঠে পর্দার আড়ালে চলে গেল, এটা দেখে তিনি মুসকি হাসছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সবসময় হাসি খুশি অবস্থাতেই রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই বিষয়টি দেখে আশ্চর্য হয়েছি, যখনই তারা তোমার কণ্ঠস্বর শুনেছে তখন তারা উঠে দ্রুত পর্দার আড়ালে চলে গেল। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই তো তাদের অধিক ভয় করা উচিত ছিল। তখন ওমর ইবনে খাত্তাব সেই মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে তোমরা যারা নিজেরা নিজেদের শত্রু, হে মহিলারা, তোমরা আমাকে ভয় করেছ অথচ আল্লাহ রাসূলকে ভয় করলে না। মহিলারা পর্দার আড়াল থেকে জবাব দিলেন, হ্যাঁ আমরা করেছি, কারণ আপনি আল্লাহ রাসূলের থেকে কঠিন ভাষা ব্যবহারকারী এবং কঠিন হৃদয়ের ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, মা লাকিকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গাইরি ফাজ্জিকা। তুমি যখন কোনো একটি পথে যাও শয়তান তখন সেই পথ পরিহার করে, শয়তান তোমার সেই পথে চলে না, তোমার পথ ছেড়ে দিয়ে অন্য পথে সে চলে যায়। এই হাদিসের এই উক্তিটি আমরা আমাদের শুরুর পর্বে প্রথম পর্বে ওমর ইবনে খাত্তাবের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনার প্রসঙ্গেই উল্লেখ করেছিলাম, এখানে আবারও সেই হাদিসটিকে উল্লেখ করা হলো। এই হাদিসে লক্ষণীয় দুইটি বিষয় হচ্ছে, ইবনে হাজার আল আসকালানি তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে শয়তান ওমর ইবনে খাত্তাবের পথ পরিহার করে, ওমর যে পথে চলেন শয়তান সেই পথে যায় না। এর অর্থ আমরা কীভাবে বুঝব? এর অর্থ এটা নয় যে শয়তান কখনোই ওমর ইবনে খাত্তাবের কাছে ঘেঁষতে পারে না কিংবা তাকে ওয়াসওয়াসাও দিতে পারে না। ওমর ইবনে খাত্তাব তিনি কোনো নবী ছিলেন না, কাজেই তার অবস্থা নবীদের মতো নয়। নবীরা নিষ্পাপ মাসুম, ওমর ইবনে খাত্তাব সেরকম নয়। বরং বিভিন্ন ঘটনায় মানুষ হিসেবে ওমর ইবনে খাত্তাবের বিভিন্ন ভুল ত্রুটি এটা স্পষ্ট। কাজেই এই হাদিসকে বোঝার ক্ষেত্রে আমাদেরকে সেভাবেই বুঝতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শয়তান অন্য একটি পথে চলে, যেই পথে ওমর ইবনে খাত্তাব চলেন। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা বা জীবনী থেকে, সাহাবিদের জীবন থেকে আরও বেশ কিছু ঘটনায় আমাদের সামনে নারী এবং পুরুষের মধ্যে ইন্টারাকশন বা তাদের মধ্যে মেলামেশা, তার বাস্তব স্বরূপ কেমন ছিল তার একটি চিত্র আমাদের সামনে উঠে আসে। সেই সময়ের কালচার বা সংস্কৃতি কেমন ছিল, মদিনাতে জীবন কেমন ছিল। বর্তমান সময়ে নারীদের ক্ষেত্রে দুই ধরনের প্রান্তিকতা দেখা যায়। এক ধরনের ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ তারা একেবারেই কোনো ধরনের পর্দা, শরীয়তের বিধিনিষেধ এগুলোকে মেনে চলতে চান না, তারা হিজাবই করেন না, তারা এক ধরনের প্রান্তিক অবস্থানে। আরেক ধরনের লোকেদেরকে দেখা যায় যারা বাস্তবে যতটুকু ইসলাম শরীয়তের সীমারেখা মেনে চলতে বলে তার থেকেও অনেক বেশি কড়াকড়ি আরোপ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবিদের সময়ে নারীদের অবস্থান, এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো বাস্তব অবস্থা কেমন ছিল। এই হাদিস থেকে দেখা যাচ্ছে প্রথম পয়েন্ট যে নারীরা যারা কথা বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা বেশ উচ্চস্বরেই কথা বলছিলেন। এর অর্থ হচ্ছে নারীদের কণ্ঠস্বরকে আওরা এর অন্তর্ভুক্ত করা হয় না, কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত নয়। তবে কি কথা বলা হচ্ছে বা কি ঢঙে কথা বলা হচ্ছে সেই বিষয়গুলোর দিকে সচেতন থাকা জরুরি। নারী এবং পুরুষের মধ্যে কথা বলার ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বা ইনফর্মাল ঢঙে কথা বলা, হাসাহাসি হাসি তামাশা করা, এই বিষয়গুলো কোনো অনুমতি নেই। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কণ্ঠস্বর, এটা পর্দার অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য সপ্তাহে কিছু সময় নির্দিষ্ট করে নিয়েছিলেন, যে সময়ে তারা আসবে এবং বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবে এবং জানতে চাইবে ইলম শিক্ষা ইত্যাদি বিষয়গুলোর জন্য। নারীরা শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেছিলেন, তারা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরাই তো আপনার সমস্ত সময় নিয়ে নিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য সপ্তাহে কিছু সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন, নারীরা সেই সমস্ত হালাকাতে আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করতেন। একই সঙ্গে সেই সমস্ত নারীরা আবার ওই সমস্ত হালাকাতে অংশগ্রহণ করতেন যেখানে পুরুষেরা অংশগ্রহণ করতেন। কাজেই মহিলারা ডাবল সময় পাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীরা মসজিদেও যেতেন, তারা সেখানে সালাত আদায় করতেন। পুরুষদের পেছনে, পুরুষদের সমস্ত কাতারগুলো শেষ হয়ে যাওয়ার পর সেখানে পেছনের দিকে মহিলাদের কাতার থাকত এবং সেখানে তারা সালাত আদায় করতেন। বিভিন্ন দাওয়াত বা ওয়ালিমা এই সমস্ত অনুষ্ঠানে নারীরা পর্দা রক্ষা করেই খাবার পরিবেশন করতেন মেহমানদের উদ্দেশ্যে। এবং আরও আমরা দেখতে পাই বিভিন্ন যুদ্ধে বা জিহাদে নারীরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কাজেই মদিনার সেই সমাজে নারীদের চলাফেরা এই বিষয়টিকে এভাবে বলা যায় যে বর্তমানে যারা লিবারেল বা মডারেট মুসলিম তারা যেভাবে অনেকে বলে থাকেন যে হিজাব পরেই সব কিছু করা যায়, মদিনার নারীরা সেই সমস্ত অবস্থানেও ছিলেন না। আবার যারা একেবারে অতিরিক্ত কঠোরতা আরোপ করেছেন, নারীদের উপরে নানা রকমের কৃত্রিম বিধিনিষেধ আরোপ করেছেন যে তুমি কারো সামনে আসতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না, মসজিদে যেতে পারবে না, এই ধরনের অতি কঠোরতাও মদিনার সমাজে ছিল না, বরং মদিনার সমাজ ছিল একটি আদর্শ সমাজ। এবারে আমরা যাচ্ছি পরবর্তী ঘটনার দিকে, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে গিয়েছিলেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। এটা সেই সময়ের ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছ থেকে এক মাস পর্যন্ত সময় তিনি পৃথক থাকবেন বলে শপথ করেছিলেন। এবং সাহাবিদের মধ্যে একটি গুজব রটে গিয়েছিল, সাহাবিদের মধ্যে একটি ভুল সংবাদ বা গুজব রটে গিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বিবিদের কাছ থেকে একেবারেই পৃথক হয়ে গিয়েছেন কিনা বা তাদেরকে তালাক দিয়েছেন কিনা। সেই সময়ের ঘটনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আমি এই বিষয় নিয়ে বহুদিন ধরে আগ্রহী ছিলাম যে আমি ওমর ইবনে খাত্তাবের কাছে জিজ্ঞাসা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে হতে কোন দুইজন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, যদি তোমরা আল্লাহর নিকট তওবা করো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের মন সঠিক পথ থেকে সরে গেছে। ইবনে আব্বাস বলছেন যে ওমর ইবনে খাত্তাবের কাছে এই প্রশ্ন করার জন্য তিনি বহু সময় ধরে অপেক্ষা করেছেন। আরেকটি বর্ণনা এসেছে যে এক বছর পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন, কিন্তু সাহস করে ওমরকে এই প্রশ্ন করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ইবনে আব্বাস যখন এই প্রশ্নটি উপস্থাপন করলেন, সেই সময়ে তিনি এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা হজের জন্য রওনা হয়ে গিয়েছিলেন, সেই সফরে ছিলেন। ইবনে আব্বাস বললেন যে একটি স্থানে ওমর ইবনে খাত্তাব যাত্রাবিরতি করলেন এবং প্রাকৃতিক প্রয়োজনে তিনি আরাক বৃক্ষের কাছে গেলেন। আরাক বৃক্ষ এটা মরুভূমিতে জন্মে থাকে, মাঝারি ধরনের ঝোপ জাতীয় একটা গাছ, এবং এই গাছের ডালকে মিসওয়াক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর ছোটো ছোটো লাল রঙের ফল হয় যেগুলোর স্বাদ সেই মিসওয়াকের মতো। সেরকম একটি বৃক্ষের কাছে ওমর ইবনে খাত্তাব তার প্রাকৃতিক প্রয়োজন সেরে ফেরত আসলেন। ইবনে আব্বাস বললেন যে আমি পানিপূর্ণ পাত্র নিয়ে তার কাছে গেলাম। ওমর ইবনে খাত্তাব যখন প্রয়োজন সেরে ফেরত আসলেন তখন আমি তার হাতে অজুর পানি ঢেলে দিচ্ছিলাম। সেরকম একটি পরিবেশে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সাহস করে শেষ পর্যন্ত প্রশ্নটি করলেন। তিনি যখন অজু করছিলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া আমির আল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মধ্যে কোন দুইজন যাদের সম্পর্কে আল্লাহ এই কথা বলেছেন যে তোমরা দুইজন যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে এটাই তোমাদের জন্য ভালো, কারণ তোমাদের মন সঠিক পথ থেকে সরে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার সম্পর্কে আমরা জানি তিনি বয়সে খুবই অল্প বয়স্ক একজন সাহাবী ছিলেন। সেই সময় তিনি যেই বয়সে ছিলেন বর্তমানের ভাষায় বলতে হয় যে তিনি ছিলেন একজন টিনএজার সাহাবি। তিনি যখন প্রশ্ন করলেন ওমর ইবনে খাত্তাব তিনি বেশ কিছুটা অবাক হলেন। তিনি বললেন হে ইবনে আব্বাস, তোমার এই প্রশ্ন শুনে আমি অবাক হচ্ছি। আরেকটি বর্ণনা এসেছে যে আমি অবাক হচ্ছি এই কারণে যে তুমি জানো না এই প্রসঙ্গে বা এর উত্তর সম্পর্কে। ওমর বললেন তারা দুইজন ছিলেন আয়েশা এবং হাফসা। এরপর ওমর ইবনে খাত্তাব সেই ঘটনাটি বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন যে আমি এবং আমার একজন আনসারি প্রতিবেশী যিনি উমাইয়া ইবনে জায়েদ গোত্রের লোক ছিলেন এবং মদিনার উপকণ্ঠে সে বসবাস করত, আমি এবং সে আনসারি সাহাবি তারা একটি চুক্তিতে ছিলাম, আমরা দুইজন পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ করতাম। সে একদিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যেত, আরেকদিন আমি যেতাম। যেদিন আমি দরবারে যেতাম সেই দিনের সমস্ত খবর, ওহি এবং যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই বিষয়গুলো ফেরত এসে আমি তাকে শিক্ষা প্রদান করতাম, এবং এভাবে সেও পাল্লাবদল করে একদিন যেত এবং সেখানকার খবরাখবর আমাকে পৌঁছে দিত যেদিন আমি যেতে পারতাম না। ওমর বলতে লাগলেন যে আমরা যখন মক্কায় ছিলাম তখন কুরাইশেরা আমাদের স্ত্রীদের উপরে আমরা প্রাধান্য বিস্তার করে রেখেছিলাম, কিন্তু যখন আমরা মদিনায় আসলাম আনসারদের মধ্যে তখন এখানে এসে দেখলাম যে এখানকার মহিলারাও বেশ প্রভাবশালী। সুতরাং মক্কা এবং মদিনা তাদের পরিবেশের পার্থক্যের কারণে কিছু সাংস্কৃতিক পার্থক্য বা কালচারাল ডিফারেন্স সেখানে ছিল। ওমর বলছেন যে এখানকার মহিলারাও বেশ প্রভাবশালী ছিল এবং তারাও বেশ কর্তৃত্ব বহন করত। সুতরাং আমাদের মহিলারা তারা মদিনার মহিলাদের দেখা দেখি সেগুলো তাদের চরিত্রে গ্রহণ করতে লাগলো। একদিন কোনো এক ঘটনায় আমি আমার স্ত্রীর প্রতি নারাজ হলাম এবং তাকে উচ্চস্বরে কিছু একটা বললাম। ওমর বলছেন, আমি দেখলাম সেও আমাকে একটি পাল্টা জবাব দিয়ে বসলো। আমার কাছে এরকম মুখের উপরে উত্তর দেওয়াটা বেশ অপছন্দনীয় হলো। তখন আমার স্ত্রী আমাকে বলল, আমি আপনার কথার জবাব দিচ্ছি, এতে অবাক হচ্ছেন? আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও তার কথার বেশ কিছু জবাব দিয়ে থাকেন এবং তাদের মধ্যে কেউ কেউ আবার একদিন বা এক রাত পর্যন্ত তার সঙ্গে কথা না বলেই কাটিয়ে দেন, অর্থাৎ তাকে বয়কট করেন। ওমর ইবনে খাত্তাব বলছেন যে এই কথা শুনে আমি ঘাবড়ে গেলাম এবং আমি বললাম, তাদের মধ্যে যারা এই ধরনের করে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হবে। ওমর ইবনে খাত্তাব তার কন্যা হাফসা সম্পর্কে বেশ চিন্তিত ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে আমরা জানি তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী এবং ওমর ইবনে খাত্তাবের কন্যা। ওমর বলছেন, আমি আমার পোশাক পরিধান করলাম এবং আমার মেয়ে হাফসার ঘরে গিয়ে পৌঁছালাম সেই সংবাদ শুনে এবং বললাম, হাফসা, তোমাদের মধ্য থেকে কেউ কি এমন রয়েছে যে সারাদিন এমনকি রাত পর্যন্ত আল্লাহ রাসূল অসন্তুষ্ট থাকেন? হাফসা বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ, তোমার কি এই বিষয়ে ভয় হচ্ছে না যে আল্লাহ রাসূলের অসন্তুষ্টির কারণে আল্লাহ তোমার উপর অসন্তুষ্টি হয়ে যাবেন এবং শেষ পর্যন্ত তুমি ধ্বংসের মধ্যে পড়ে যাবে? ওমর তখন তার মেয়েকে উপদেশ দিয়ে বলছিলেন, সুতরাং তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অতিরিক্ত কোনো বিষয় দাবি করবে না, অতিরিক্ত কিছু চাইবে না, তার কথার কোনো জবাব দেবে না এবং তার সঙ্গে কথা বলাও বন্ধ করবে না। তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে বলবে, আমার কাছ থেকে চেয়ে নেবে। ওমর আরও বলছেন, এবং যদি দেখো যে তোমার কোনো প্রতিবেশিনী তোমার থেকে অধিক রূপবতী কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয়, এটা যেন তোমাকে বিভ্রান্ত না করে। এখানে কৌশলে ওমর ইবনে খাত্তাব আর প্রতিবেশী বলতে যাকে বোঝাচ্ছেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমর আরও বললেন, সেই সময়ে আমাদের মধ্যে এরকম একটি গুজব ছড়িয়ে পড়েছিল, এরকম একটি বিষয়ে আমরা আতঙ্কিত ছিলাম যে গাসসানের শাসনকর্তা, অর্থাৎ সেই আরব খ্রিস্টানরা যারা রোমান সীমান্তে বসবাস করত, রোমান শাসকদের অনুগত ছিল, তারা আমাদের উপর আক্রমণ চালাতে পারে এবং মদিনার উপর আক্রমণ করার জন্য তারা তাদের ঘোড়াগুলোকে প্রস্তুত করছে, ঘোড়াগুলোর খুরে লোহার খুর লাগাচ্ছে। আমার প্রতিবেশী আনসারী সাহাবি যখন তার পালার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে ফেরত এসে রাতের বেলায় আমার দরজায় খুব জোরে করাঘাত করতে লাগলো এবং জিজ্ঞাসা করতে লাগলো যে আমি ঘরে আছি কিনা, আমি এই বিষয়ে আতঙ্কিত হয়ে গেলাম এবং বের হয়ে আসলাম। সে বলল যে একটি বিরাট ঘটনা ঘটে গেছে। আমি বললাম, কী ঘটনা? গাসসানীরা কি এসে গেছে? তারা কি আমাদের উপর হামলা করেছে? তিনি বললেন, না, তার থেকেও বড় ঘটনা এবং তার থেকেও ভয়ঙ্কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদেরকে তালাক দিয়েছেন। এখান থেকেও লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে ওমর জিজ্ঞাসা করলেন যে সেই ঘটনা, গাসসানীদের আক্রমণ, এটা কি ঘটে গেছে? সাহাবি বললেন যে না, তার থেকেও বড় ঘটনা, তার থেকেও ভয়ঙ্কর ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে তালাক দিয়েছেন। এটা প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম মদিনার উপর তাদের উপর হামলা পরিচালনা করা হচ্ছে এর থেকেও বড় ঘটনা হিসেবে দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার স্ত্রীদেরকে তালাক দিয়ে থাকেন, এটা তাদের জীবনে আরও বড় ঘটনা, আরও বড় বিপর্যয় ছিল। এই ধরনের একটি সংবাদ বা গুজব সেখানে রটে গিয়েছিল। ওমর ধারণা করলেন তার মেয়ের কী পরিণতি ঘটেছে, সেই বিষয়ে তিনি চিন্তিত হলেন। তিনি বললেন, তাহলে তো হাফসা ধ্বংস হয়ে গেল, হাফসা ব্যর্থ হলো। আমি আগেই ধারণা করেছিলাম কিছু একটা এরকম ঘটতে পারে। ওমর বলছেন, আমি তখন পোশাক পরিধান করলাম এবং ফজরের সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আমি আদায় করলাম। রাতের বেলা তিনি সংবাদ পেয়েছেন এবং ফজর সালাতের ঘটনা ওমর বলছেন যে সেই সময় ফজর সালাতে আমি মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে জামাতে আদায় করলাম। সালাত শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার দুইতলা কক্ষে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার একটি ছোট কক্ষ ছিল যেটা অনেকটা প্রকোষ্ঠ বা চেম্বারের মতো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবস্থান করতেন এবং সেই এক মাস যখন তিনি কসম করেছিলেন যে স্ত্রীদের কাছে যাবেন না, সেই এক মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সেই দুইতলার ছোট প্রকোষ্ঠ বা চেম্বার সেখানে অবস্থান করে কাটিয়ে দিচ্ছিলেন, একাকী ছিলেন। আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একাকী তার কক্ষে চলে গেলেন। তখন আমি হাফসার কাছে আসলাম এবং দেখলাম সে কান্নাকাটি করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এখন কাঁদছো কেন? আমি কি তোমাকে এই বিষয়ে আগেই সতর্ক করে দেইনি? নবীজি কি তোমাদেরকে তালাক দিয়েছেন? হাফসা বলল, আমি কিছু জানি না, তিনি রয়েছেন তার উপরের কামরায় একাকী। ওমর বলছেন, আমি সেখান থেকে বেরিয়ে মসজিদে আসলাম, মিম্বরের কাছে বসলাম। সেখানে বেশ কিছু লোক চিন্তিত অবস্থায় বসা ছিল এবং অনেকেই সাহাবিরা তারা কান্নাকাটি করছিলেন। অন্য একটি বর্ণনা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বিবিদের থেকে সাময়িকভাবে পৃথক হয়ে গিয়েছিলেন, ওমর বলছেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম, দেখলাম যে লোকেরা খুব চিন্তিত অবস্থায় এবং মসজিদে বসে তারা মসজিদের যে নুড়ি পাথরগুলো, কঙ্করগুলো, এগুলো হাতের সাথে এগুলো তারা নাড়াচড়া করছিল, অর্থাৎ মানুষ যখন চিন্তিত অবস্থায় থাকে তখন স্বাভাবিকভাবেই এই ধরনের মাটিতে পড়ে থাকা বস্তু এগুলোকে নাড়াচাড়া করতে থাকে। তারা সেগুলো করছিলেন এবং তারা বলাবলি করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো তার বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন। ওমর বলছেন যে এই ঘটনা তখনকার ঘটনা যখন কিনা পর্দার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেননি। এই বর্ণনা অনুসারে ওমর বলছেন যে আমি আজকেই প্রকৃত ঘটনা কী সেটা জানব। তখন আমি আয়েশার কাছে গেলাম এবং তাকে বললাম, হে আবু বকরের মেয়ে, তোমাদের অবস্থা কি এই পর্যায়ে নেমে গিয়েছে যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কিছুটা পেরেশান অবস্থায় ছিলেন। তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, আমার বিষয় নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? আগে নিজের ঘরের খবর নিন, অর্থাৎ আপনার মেয়ে হাফসার বিষয়ে আপনি আগে খবর নিন। ওমর বলছেন তখনই আমি হাফসার কাছে গেলাম এবং বললাম, হাফসা, তোমার অবস্থা কি এই পর্যায়ে এসেছে যে তুমি আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছ? আল্লাহর কসম, আমি জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসেন না, আর আমি যদি না থাকতাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তোমাকে তালাক দিয়ে দিতেন। ওমর বলছেন আমার কথা শুনে হাফসা অঝরে কান্নায় ভেঙে পড়লেন। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মে সালামার কাছে আসলেন এবং তাকেও এই ধরনের বিষয়ে পরামর্শ দিলেন। উম্মে সালামা জবাবে বললেন, তোমার প্রতি আমার বিস্ময়, হে ওমর, তুমি সকল ব্যাপারেই দেখি অধিকার খাটাচ্ছ, কিছুই বাকি রাখছ না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিদের ব্যাপারেও তুমি হস্তক্ষেপ করছো। এই কথা বলে উম্মে সালামা তিনি ওমরকে প্রত্যাখ্যান করলেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে গিয়ে তাদেরকে কিছু পরামর্শ দিচ্ছিলেন এই বিষয়ে। ওমর বললেন যে আমি তাদের কাছে কিছু সময় বসলাম, কিন্তু আমার অন্তর এই অবস্থা, অর্থাৎ এই যে উৎকণ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছ থেকে আসলেই পৃথক হয়ে গিয়েছেন কিনা বা এই বিষয়ের পরিণতি কী কী ঘটেছে বাস্তবে, এই উৎকণ্ঠা ওমর ইবনে খাত্তাব সহ্য করতে পারছিলেন না। ওমর সেই সময় মসজিদ নববী থেকে বের হয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপরের কামরায় দ্বিতলার কক্ষে অবস্থান করছিলেন সেই কামরায় যাওয়ার চেষ্টা করলেন এবং সেখানে দেখলেন যে একজন কালো গোলাম, হাফসি গোলাম, সে দারোয়ান হিসেবে বা দরজায় অবস্থান করে আছে। তখন ওমর সেই গোলামকে বললেন যে তুমি কি আমার জন্য নবীর কাছে যাওয়ার অনুমতি এনে দেবে? খাদেমটি উপরে উঠে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কথা বলল, ফেরত আসলো এবং সে বলল যে আমি আপনার প্রসঙ্গে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু তিনি কোনো জবাব দেননি, তিনি নিরুত্তর আছেন। কাজেই ওমর ফেরত আসলেন আবারও সেই মসজিদে নববীতে সাহাবীদের কাছে। আবারও কিছুক্ষণ পর ওমরের কাছে এই অবস্থা সহ্য করা অসম্ভব হয়ে গেল। একইভাবে তিনি খাদেমের কাছে গিয়ে অনুরোধ করলেন যে তুমি আমার জন্য অনুমতি নিয়ে আসো, আমি দেখা করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। একইভাবে খাদেম দ্বিতীয়বার গিয়ে ফেরত এসে বলল যে তিনি নিরুত্তর আছেন, আপনার কথা আমি বলেছি। এভাবে পরপর তিনবার ওমর ইবনে খাত্তাব গেলেন এবং তৃতীয়বারেও খাদেম এসে জবাব দিল যে আপনার কথা আমি উল্লেখ করেছি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি, তিনি চুপ আছেন। আরেকটি বর্ণনায় দেখা যাচ্ছে যে ওমর ইবনে খাত্তাব যখন তৃতীয়বারের মতো ফেরত আসছিলেন সেই সময় ওমর উচ্চকণ্ঠে এমনভাবে বলছিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষ থেকেই সেই কথা শুনতে পান। ওমর বলছিলেন, সেই সময় আমি ভেবেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই ধারণা করে বসেছেন যে আমি আমার মেয়ে হাফসার বিষয়ে, হাফসার কারণেই আমি এখানে এসেছি। সে কারণে ওমর একটু গলা উঁচু করে বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন তার গর্দান উড়িয়ে দিতে, আমি অবশ্যই তার গর্দান উড়িয়ে দিতাম। ওমর বলছেন যে এই কথা বলে যখন আমি ফেরত আসার উদ্যোগ নিয়েছি এই সময় খাদেমটি আমাকে ডাকলো, ডেকে বলল যে নবীজি আপনাকে প্রবেশের অনুমতি দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপরে, খেজুরের চাটাইয়ের উপরে চাদরবিহীন অবস্থায় খেজুরের পাতা ভর্তি একটি বালিশে ভর দিয়ে শুয়ে আছেন, এমনকি তার শরীরে পরিষ্কার সেই চাটাইয়ের দাগগুলো বসে গেছে চাদরবিহীন অবস্থায় তিনি শুয়ে থাকার কারণে। ওমর বলছেন যে আমি তাকে সালাম করলাম এবং দাঁড়ানো অবস্থাতেই দরজায় দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার বিবিদেরকে তালাক দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের দিকে তাকিয়ে দৃষ্টি তুলে বললেন, না, আমি তালাক দিইনি। ওমর ইবনুল খাত্তাব তিনি খুশিতে তাকবীর দিলেন উচ্চস্বরে এবং বললেন, আল্লাহু আকবার, তার যাবতীয় উৎকণ্ঠার নিরসন ঘটল। এরপর ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পেরেশানি অবস্থা দেখে পরিবেশটাকে হালকা করার জন্য তিনি বলছেন যে আলাপ আলোচনা নমনীয় করার উদ্দেশ্যে দরজায় দাঁড়িয়ে থেকেই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শোনেন তাহলে আমি কিছু বলতে পারি। আমরা কুরাইশরা মক্কায় মহিলাদের উপর আমরা বেশ প্রভাবশালী, প্রতিপত্তিশীল ছিলাম, কিন্তু মদিনায় এসে দেখলাম যে এখানকার পুরুষদের উপর নারীদেরও কিছু প্রভাব প্রতিপত্তি রয়েছে। আমার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হাসলেন। এরপর ওমর ইবনে খাত্তাব তিনি যে উম্মে সালামার কাছে গিয়েছিলেন তাকে কিছু পরামর্শ দিয়েছেন এবং উম্মে সালামা বলেছেন যে তুমি অধিকার খাটাচ্ছ সব বিষয়েই, এমনকি আল্লাহর রাসূল এবং তার বিবিদের মধ্যেও তুমি অধিকার খাটাতে যাচ্ছ। একথা বলে উম্মে সালামা চেহারা ফিরিয়ে নিয়েছেন, এই বিষয় তিনি উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার মুচকি হাসলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কথা শুনেন বা আমার দিকে একটু নজর দেন আমি হাফসার কাছে গিয়েছি এবং তাকে বলেছি যে তোমার কোনো প্রতিবেশিনী রূপবতী হওয়া কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি ভালোবাসার পাত্রী হওয়া, এটা যেন তোমাকে বিভ্রান্ত না করে। এর মাধ্যমে তিনি আয়েশার কথা ইঙ্গিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা শুনে আবারও মুচকি হাসলেন। ওমর বলছেন যে আমি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখে তার কক্ষে বসে গেলাম। আরেকটি বর্ণনা এসেছে যে ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে আমি তখন সেই কক্ষে প্রবেশ করার পর আশেপাশে কী আছে ঘরের চারদিকে তাকিয়ে দেখছিলাম, আল্লাহ রাসূল তার কক্ষ কী আছে সেখানে। ওমর বলছেন আমি তাকিয়ে দেখি যে এক কোণে একটি পাত্র এবং সেখানে এক সা পরিমাণ বা 3.5 কেজি পরিমাণ কয়েক মুঠো জব সেখানে পড়ে আছে। আরেক দিকে তাকিয়ে দেখি যে কিছু পাতা পড়ে আছে যেগুলোর সাহায্যে চামড়ায় রং করা হয়, কামরার এক কোণায় সেগুলো পড়ে আছে। আরেক দিকে তাকিয়ে দেখতে পেলাম ঝুলন্ত একখানা চামড়া যেটা কাঁচা অবস্থায় ছিল, পাকানো ছিল না। এত সাধারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন এমন একটি খেজুরের চাটায় যেখানে একটি চাদর পর্যন্ত নেই, খেজুরের পাতা ভর্তি একটি বালিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে চাটায়ের দাগ বসে গিয়েছে, এটা দেখে আমার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আমি কাঁদতে লাগলাম এবং আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধনদৌলত দিয়েছেন, দুনিয়াতে কত আরামায়াশের উপকরণ দিয়েছেন, অথচ তারা কাফের, তারা আল্লাহ ইবাদত করে না। আমার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোজা হয়ে বসলেন, আগে ছিলেন তিনি হেলান দেওয়া অবস্থায়, এবং তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি এখনও এই ধারণায় পড়ে আছো? এরা তো ওই সমস্ত লোক যাদের কাজের বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফি শাক্কি নিয়া ইবনুল খাত্তাব, এখনও তুমি ধোকায় পড়ে আছো হে খাত্তাবের পুত্র? উলাইকা কাওমুন উজ্জিলাত লাহুম তাইয়িবাতুন ফিল হায়াতিদ দুনিয়া, এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদের ভালো কাজের বদলা তারা দুনিয়াতেই পেয়ে যাচ্ছে, আখিরাতে তাদের কাছে কিছুই থাকবে না। ওমর নিজের ভুল বক্তব্যের জন্য লজ্জিত হলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর ওমর ইবনে খাত্তাব সেই ঘটনার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে শপথ করেছিলেন যে এক মাস পর্যন্ত আমি তোমাদের কাছে আসব না, তোমাদের থেকে পৃথক থাকব। ওমর বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের কোনো আচরণ যদি আপনার মনকষ্টের কারণ হয়ে থাকে কিংবা আপনি যদি তাদের থেকে পৃথক হয়েই থাকেন, সর্বশক্তিমান আল্লাহ তিনি আপনার সঙ্গে রয়েছেন, সমস্ত ফেরেশতারা আপনার সঙ্গে রয়েছেন, জিব্রাইল মিকাইল তারা আপনার সঙ্গে রয়েছেন, সমস্ত ইমানদার বান্দা আপনার সঙ্গে রয়েছেন, আমি আপনার সঙ্গে রয়েছি, আবু বকর আপনার সঙ্গে রয়েছে। ওমর ইবনে খাত্তাব পরবর্তীতে এই প্রসঙ্গে বলেছেন যে, আলহামদুলিল্লাহ, আমি যখনই কোনো কথা বলেছি এবং অনেক সময়ই আমি দেখেছি, আমি আশাবাদী যে আল্লাহ আমার সেই কথাগুলোকে সত্যে প্রমাণিত করেছেন। ওমর ইবনে খাত্তাব যা বলেছিলেন সেই কথার ভঙ্গিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এই প্রসঙ্গে আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 4 এবং 5 নম্বর আয়াতে পঞ্চম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আযওয়াজান খায়রান মিনকুন মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তাইবাতিন ওয়া আবকারা।
যদি নবী তোমাদের সকলকে তালাক দিয়েই থাকেন, তাহলে তার যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তোমাদের থেকেও যারা উত্তম তাদেরকে তার স্ত্রী হিসেবে দিতে সক্ষম। চতুর্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরীলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালায়েকাতু বা'দা যালিকা যাহির।
আর তোমরা দুইজন যদি নবীর বিরুদ্ধে একে অপরের সহযোগিতা করে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহ, জিব্রাইল, সৎকর্মশীল ইমানদারগণ, তারা সবাই তার সাহায্যকারী এবং ফেরেশতারাও তার সাহায্যের জন্য সদা তৎপর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা, তারা দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্যান্য স্ত্রীদের উপরে কিছু বিষয়ে প্রাধান্য বিস্তার করেছিলেন। ওমর বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে তালাক দিয়েছেন? তিনি বললেন, না। তখন ওমর বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে প্রবেশ করেছিলাম, সেখানে দেখেছি মুসলিমরা চিন্তাযুক্ত অবস্থায়, পেরেশান অবস্থায় মাটির কঙ্কর নিক্ষেপ করছে এবং বলছে যে, নবীজি, তিনি তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। আপনি অনুমতি দিলে আমি তাদের কাছে গিয়ে এটা জানিয়ে দিতে চাই যে আপনি আপনার বিবিদেরকে তালাক দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ, তোমার ইচ্ছা হলে মনে চাইলে তুমি সেটা করতে পারো। ওমর বলছেন, এভাবে আমি তার সঙ্গে আলাপ করছিলাম এবং সবশেষে দেখলাম যে তার চেহারা থেকে রাগ, অসন্তুষ্টি বা গুসার চিহ্ন একেবারেই মুছে গেছে এবং তিনি এমনভাবে হাসছিলেন যে তার দাঁত দেখা যাচ্ছিল। ওমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার দাঁত ছিল সবার চাইতে সুন্দর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুইতলা কক্ষ থেকে, প্রকোষ্ঠ থেকে নিচে নামি আসলেন এবং ওমর বলছেন যে আমিও সেই খেজুর গাছের কাণ্ড নির্মিত সেই সিঁড়ির কাষ্ঠ ধরে নিচের দিকে নেমে আসছিলাম। ওমর বলছেন, আমি যখন নামছিলাম তখন আমি সিঁড়ির যে রেলিং বা সিঁড়ির যে ধার খেজুর গাছের কাণ্ড নির্মিত ছিল সেটা ধরে ধরে নামছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনভাবে নামছিলেন যেন তিনি সমতল জমিনে হাঁটছেন, তিনি হাত দিয়ে সেই কাণ্ডকে স্পর্শ করেননি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই বালাখানায় বা এই প্রকোষ্ঠ বা চেম্বারে 29 দিন যাবৎ অবস্থান করে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কোনো কোনো মাস 29 দিনেও হয়ে থাকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শপথ ছিল এক মাস পর্যন্ত তিনি পৃথক থাকবেন, 29 দিনের মাথায় তিনি সে কক্ষ থেকে বের হয়ে আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে হ্যাঁ, এক মাসের শপথ পূরণ হয়েছে, 29 দিনেও কখনও কখনও মাস পূরণ হয়ে থাকে। ওমর বলছেন যে আমি তখন মসজিদের দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলাম, তিনি তার কোনো বিবিদেরকে তালাক দেননি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিকে নাজিল করেছিলেন, সূরা নিসা 83 নম্বর আয়াত।
وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদের কাছে কোনো সংবাদ এসে পৌঁছায়, কোনো খবর আসে শান্তি সংক্রান্ত কিংবা ভয়ের কোনো বিষয়ের, তখন মানুষ সেগুলোকে রটিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি সেগুলো তারা পৌঁছে দিত তাদের উপরে দায়িত্বশীল ব্যক্তি, তাদের রাসূল কিংবা শাসকদের পর্যন্ত, তখন অনুসন্ধান করে সেই বিষয়গুলো দেখা হতো যেগুলোতে অনুসন্ধান করার জায়গা রয়েছে। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং করুণা যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমাদের অল্প কিছু মানুষ ছাড়া সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তাদের সেই ঘটনাকে নিন্দা করেছেন যেখানে তারা যাচাই না করেই কিছু বিষয়ে খবর রটিয়ে দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি দায়িত্বশীল ব্যক্তিদের কাছে, রাসূল কিংবা শাসকদের কাছে এগুলো আসতো প্রথমে, তাহলে প্রথমে তারা সেগুলোকে যাচাই করে দেখত। ওমর বলছেন যে আমি এই বিষয়ের সঠিক তথ্য নির্ণয় করতে, যাচাই করতে সক্ষম হয়েছিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইখতিয়ার সম্পর্কিত আয়াতটি নাজিল করলেন। ইখতিয়ার সম্পর্কিত আয়াত সূরা আহজাবের 28 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা।
হে নবী, আপনার স্ত্রীদেরকে আপনি বলুন, যদি তোমরা পার্থিব জীবন তার বিলাসিতা কামনা করো, এগুলো চাও, তাহলে এসো, আমি সেগুলোর ব্যবস্থা তোমাদেরকে করে দিচ্ছি এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দিচ্ছি।
وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا।
অপরদিকে যদি তোমরা চাও আল্লাহ তার রাসূল এবং পরকাল বা আখিরাতকে, তাহলে তোমাদের সৎকর্মশীলদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন, অর্থাৎ আরও বেশি পুরস্কার, এগুলো আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য প্রস্তুত রেখেছেন যদি তোমরা আল্লাহ তার রাসূল এবং আখিরাতকে প্রাধান্য দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াত নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে উপস্থিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কসম করেছিলেন যে এক মাস পর্যন্ত আমাদের কাছে আসবেন না, কিন্তু এখন তো 29 দিনেই এসে গেলেন, আমি প্রতিটি দিন এক এক করে গুনে রেখেছি, হিসাব করে রেখেছি। সুবহানাল্লাহ, এই ঘটনার মধ্যে অভিমানের সুরে হলেও তাদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটাই আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে। আমি একটি একটি করে দিন গণনা করে রেখেছি, আজকে 29 দিনে আপনি চলে এসেছেন, অথচ বলেছিলেন যে এক মাস পর্যন্ত আমাদের কাছে আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে কোনো কোনো মাস তো 29 দিনেও হয়ে থাকে এবং এই মাস 29 দিনেই হয়েছে। আয়েশা বলছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ারের আয়াত নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবার আগে আমার কাছে এসে আমার মতামত জানতে চাইলেন। তিনি বললেন, আমি তোমাকে একটি কথা বলতে চাই, তবে তুমি তোমার পিতামাতার সঙ্গে, অর্থাৎ আবু বকর এবং আয়েশা তার মায়ের সঙ্গে পরামর্শ না করে এই বিষয়ে তুমি জবাব দিবে না, তাড়াহুড়ো করবে না। আয়েশা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবেই জানতেন যে আমার পিতামাতা কখনোই তার থেকে পৃথক হওয়ার পরামর্শ আমাকে দিবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত দুইটি তাকে শুনিয়ে দেন। আয়েশা বললেন যে এই বিষয়ে আমি আমার পিতামাতার কাছ থেকে আর কি পরামর্শ নিব, অবশ্যই আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি এবং আখিরাতের সাফল্য এটাই পেতে চাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য স্ত্রীদেরকেও বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন এবং তারা সকলেই একই জবাব দিয়েছিলেন যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছিলেন। এই দীর্ঘ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থাৎ সেই বিষয়ে বাস্তবে কী ঘটেছিল, সত্য কী সেটাকে অনুসন্ধান করা এবং সেই বিষয়ে বাকিদের কাছে সঠিক সংবাদ পৌঁছে দেওয়া এই দায়িত্ব পালন করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সে কারণে এই বিষয়টিকে আমরা ওমর ইবনে খাত্তাবের জীবনী প্রসঙ্গে উল্লেখ করলাম। ওমর ইবনে খাত্তাব তিনি খুবই পেরেশান ছিলেন, চিন্তিত ছিলেন এবং এই উৎকণ্ঠা, উদ্বেগ, পেরেশানি অবস্থা তিনি সহ্য করতে পারছিলেন না, যে কারণে একের পর এক তিনবার সেই দরজায় দাঁড়িয়ে থাকা খাদেমের কাছে অনুমতি চেয়েও যখন ফেরত যাচ্ছিলেন শেষ পর্যন্ত তিনি এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সঠিকভাবে জেনে বাকিদেরকে আশ্বস্ত করলেন। এবং একই সঙ্গে আরও লক্ষণীয় বিষয় হচ্ছে ওমর ইবনে খাত্তাব তিনি তার সাধ্যমতো এই বিষয়কে মীমাংসা করার চেষ্টা করছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে গিয়ে, তার মেয়ে হাফসা, উম্মে সালামা, আয়েশা তাদের কাছে গিয়ে তিনি বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন। দীর্ঘ হাদিস, এই হাদিসের শুরুর দিকের ঘটনা থেকে কিছু শিক্ষা আমরা দেখতে পাই। প্রথম শিক্ষা হচ্ছে যে বিভিন্ন স্থানের মধ্যে কিছু সাংস্কৃতিক পার্থক্য বা কালচারাল ডিফারেন্স এটা থাকবে, এটাই স্বাভাবিক। মক্কার পরিবেশ সেটা এক ধরনের ছিল, মদিনায় সেখানে পরিবেশের কিছু ভিন্নতা ছিল, সেখানকার নারীরাও কিছুটা কর্তৃত্বশীল অবস্থায় ছিলেন যেটা মক্কার তুলনায় ভিন্ন ছিল। বিভিন্ন সংস্কৃতিতে পুরুষ এবং নারীর বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্য এটা থাকে, স্বাভাবিক। মক্কার নারীরা ছিলেন বেশি আনুগত্যশীল, অপরদিকে মদিনার নারীরা ছিলেন বেশ প্রভাবশালী এবং এর দৃষ্টান্ত আমরা বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রেও দেখতে পাই। যেমন নুসাইবা বিনতে কাব, যিনি একজন আনসারি সাহাবিয়া ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন, সরাসরি বিভিন্ন যুদ্ধে পুরুষদের পাশাপাশি তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন। এবং আরও কিছু নারী সাহাবিদের ক্ষেত্রেও এই বাস্তবতা আমরা দেখতে পাই, তারা শক্তিশালী এবং কঠোর প্রকৃতির নারী ছিলেন। একই অবস্থা কিছু বেদুইন নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, তারাও বেশ শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এই সাংস্কৃতিক বৈচিত্র্য এটাকে অস্বীকার করার কিছু নেই, তবে এখানে লক্ষণীয় এবং মনে রাখার বিষয় হচ্ছে যে সব কিছুর উপরেই ইসলামের যে কালচারাল বৈশিষ্ট্য সেটা টিকে থাকবে। সেটা কীরকম? প্রথম বিষয় হচ্ছে পরিবারের কর্তৃত্ব, এটা সবসময় পুরুষের কাছে থাকবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, ইসলামের বিধান। সুতরাং পরিবারের প্রধান হচ্ছেন একজন স্বামী বা কর্তা। কালচারাল ডিফারেন্সের অজুহাতে কখনোই কর্তৃত্ব নারীদের কাছে যাবে না। একই রকম বিষয় অন্যান্য বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে সম্মান করা, এটা যেখানেই যে কালচারেই যাক না কেন, যে কালচারেই আমরা যাই না কেন, সব ক্ষেত্রেই এটা থাকবে। পিতামাতা এবং বয়স্কজন মুরব্বী যারা, তাদেরকে সবসময় সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং তারাও ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন। এই ছিল আমাদের আজকের পর্বে। মদিনায় কিছু ঘটনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সংশ্লিষ্ট যে ঘটনা তার কিছু বর্ণনা, এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে যা কিনা মদিনায় সংঘটিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এবং ওমর ইবনে খাত্তাবের সঙ্গে সেগুলো সংশ্লিষ্ট। আমাদের এই ধারাবাহিক আলোচনাতেই ভিন্ন শিরোনামে বিভিন্ন পর্বে সেই ঘটনাগুলো ছড়িয়ে রয়েছে। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।